الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله نبی کریم رؤوف رحیم صلی اللہ تعالی علیہ وآلہ وسلم ارشاد করেছেন قیامت دن আমার খুবই কাছে হবে ওই লোকটি যে দুনিয়াতে আমার উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করেছে সুবহানাল্লাহ সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালি অর্থাৎ মুমিনের নিয়ত আর আমলে চেয়ে উত্তম আমরা ভালো ভালো নিয়ত করি নি আল্লাহ এবং তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্টির জন্য এই অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করব ইলমে দিন শিখব অপর নিকট পৌঁছাব যারা হাজির সাহাবান রয়েছেন যে হজের জন্য যে গুরুত্বপূর্ণ মাসআলা মাসাইল রয়েছে আহকাম রয়েছে সেটা শিখে সুন্দরভাবে হজ আদায় করব যাদের হজ এবছর নসিব হয়নি আল্লাহ তাআলা এটা রসুলের জন্য পরবর্তীতে তাদের হজ নসিব হয়ে যায় আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন আমিন সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ আমার প্রাণ প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান রফিকুল হারামাইন এ উপস্থিত হয়েছে আপনাদেরকে এই অনুষ্ঠানে সুস্বাগতম জানাচ্ছি আমরা হজের বিধিবিধান নিয়ে পূর্ববর্তী পর্বসমূহে আলোচনা করেছিলাম আমরা হজের বিধানে আরাফাতের ময়দান পর্যন্ত আমাদের হাজির হয়েছে এবার আমরা আরাফাতের ময়দান থেকে মুজদালিফার দিকে আমরা গমন করব এটা কখন যখন আপনার দৃঢ় বিশ্বাস হয়ে যাবে যে সূর্য অস্ত হয়ে গিয়েছে তখন আরাফাত শরীফতে মুজদালিফা শরীফের দিকে রওনা হয়ে যাবে সারা রাস্তায় জিকির দরুদ লাব্বাইক বারবার পড়তে থাকবেন সারা পথ কান্না করে এগিয়ে যাবেন যে আরাফাতের ময়দানে আল্লাহ তাআলার হক সেখানে ক্ষমা করে দেওয়া হয়েছে এখন মুজদালিফা এসেছেন মুজদালিফার একটা খুসুসিয়াত একটা বৈশিষ্ট্য হচ্ছে মুজদালিফায় বান্দার হক ক্ষমা করে দেওয়ার ওয়াদা রয়েছে এই দেখুন মুজদালিফা চলে এসেছে চারিদিকে কিরণ এবং সৌন্দর্য লেগে রয়েছে মুজদালিফার সম্মুখভাবে খুব প্রচণ্ড ভিড় আপনি নির্ভয়ে স্বাভাবিকভাবে একেবারে সামনের দিকে চলতে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ভিতরে প্রশস্ত খোলামেলা জায়গা পেয়ে যাবেন অনেক হাজির সাহেব ভিড় দেখে সেখানে থেমে যান ভিড়ের মধ্যে আস্তে আস্তে সামনে যখন যাবেন তখন সামনে দেখবেন সেখানে অনেক খালি জায়গা কিন্তু এই ব্যাপারে খুব বেশি সতর্ক থাকবেন যে যেন আবার মিনা শরীফের সীমানায় ঢুকে না পড়েন কারণ সেখানে লেখা রয়েছে খেয়াল রাখতে হবে মিনা শরীফের দিকে শেখ সীমানায় ঢুকে যাবে না যারা পায়ে হেঁটে যাবেন তাদের জন্য পরামর্শ হচ্ছে মুজদালিফায় প্রবেশ করার পূর্বে ইস্তিনজা ওযু ইত্যাদি সেরে নেবেন অন্যথায় ভিড়ে খুব সমস্যার সম্মুখীন হবেন এই জায়গায় এখানে আপনাকে একটি আজান এবং একটি কামত দ্বারা মাগরিব ও এশা উভয় ওয়াক্তের নামাজ এশার সময় আদায় করতে হবে অর্থাৎ এশার নামাজ সময় হয়ে যাবে আপনি মাগরিব নামাজ না পড়ে আরাফাত থেকে বের হয়ে গিয়েছেন আপনার নামাজ কাজা হয় নাই এশার নামাজের সময় একটি আজান এবং একটি কামত সাথে প্রথমে মাগরিবের এরপর এশার নামাজ আদায় করতে হবে সুতরাং আজান ও একামতের পর প্রথমে মাগরিবের তিন রাকাত ফরজ নামাজ আদায় করে নেবেন সালাম ফিরানোর সাথে সাথে ইশারের ফরজ পড়ে নেবেন অতঃপর মাগরিবের সুন্নত নফল আওয়াবিন প্রতিশালী আওয়াবিন সমূহ এরপর ইশারের সুন্নত নফল এবং বিথির অন্যান্য নফল নামাজ আদায় করবেন প্রথমে দুটো ফরজ আদায় করে এরপরে দুটো নামাজে যে সুন্নত রয়েছে এবং আওয়াবিনের নামাজ ইত্যাদি পড়া যেতে পারে আজকের রাত কোনো কোনো আকাবের ওলামা রহিমাহুল্লাহ তাআলা এর মতে লাইলাতুল কদরের চেয়ে উত্তম এই রাত অমনোযোগিতা, অলসতা, উদারনিষ্ঠতা, খোশগল্পে নষ্ট করা, এটা একটা বিরাট ভুল এবং বঞ্চিত হওয়া। যদি সম্ভব হয় তাহলে সারা রাত লব্বাইক জিকির ও দুরূদ শরীফ পাঠে অতিবাহিত করুক। রাতের মধ্যে শয়তানকে মারার জন্য যে পবিত্র জায়গা থেকে 49টি কঙ্কর খেজুর বৃষ্টি থেকে, কঙ্কর কত খেজুর বৃষ্টি থেকে পরিমাণ, এটা বেছে বেছে নিতে হবে। বরং একটু বেশি পাথর নিয়ে নিন, যদি নিশানা ভুল হলে, পাথর নির্দিষ্ট স্থানে না পড়লে, হাত থেকে ফসকে পড়ে গেলে ইত্যাদি সময় ওই সংখ্যাগুলো আপনি পূরণ করে নিতে পারেন। এগুলিকে তিনবার ধুয়ে নিন, বড় বড় পাথরকে ভেঙে কঙ্কর তৈরি করবেন। বড় বড় পাথর এটাকে ভেঙে ছোট ছোট করবেন না। অপবিত্র স্থান থেকে অথবা মসজিদ থেকে অথবা জামরার পাশ থেকে কঙ্কর নেওয়া যাবে না। তো এটার জন্য উত্তম পদ্ধতি হচ্ছে এটাই যে একটা বোতল যদি আপনার কাছে থাকে, ও বোতলের মধ্যে আপনি একটা একটা করে গুনে গুনে রাখলেন এবং ও বোতলের মধ্যে পানি থাকলো, এটা দিয়ে একটু নাড়াচাড়া করে ধুয়ে ফেললেন তিনবার, এটা ধুয়ে নিতে হয়। তো এভাবে 49টি পাথর একটু বেশি বাড়িয়ে নিব, যাতে কারো প্রয়োজন হলে এবার হাত থেকে ছুটে গেলে যেন ওগুলি মারা সহজ হয়ে যায়। আজ ফজরের নামাজের প্রথম ওয়াক্তের শুরুতে আদায় করা উত্তম, কিন্তু নামাজ ওই সময় আদায় করবেন যখন প্রকৃতভাবে সুবহে সাদিক হয়ে যায়। সুবহে সাদিক শুরুতে পড়া এটা উত্তম, কিন্তু এমন নয় যে সুবহে সাদিক শুরু আদায় করে নিলেন, কনফার্ম হয়ে নামাজ আদায় করে নিন। সাধারণত মুয়াল্লিমের লোকেরা খুব তাড়াহুড়ো করে থাকে, আর ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগে সালাত সালাত বলে চিৎকার শুরু করে দেয়, ফলে কিছু হাজি ওয়াক্ত শুরু হওয়ার পূর্বে নামাজ আদায় করে নেয়। আমরা কিন্তু এই কাজটি করব না, বরং অন্যদেরকে নরম সুরে নেকির দাওয়াত দিয়ে বুঝিয়ে বলুন যে এখনো সময় হয়নি, যখন কামানের গলা নিক্ষেপ হবে এরপর নামাজ আদায় করে, কারণ একটা গলা আওয়াজ বা কোনো একটা ইঙ্গিত দেওয়া হয় ওই সময় নামাজ আদায় করতে হবে। মুজদালিফায় রাত অতিবাহিত করা এটা সুন্নতে মুয়াক্কাদা, তবে পুরো রাত অবস্থান করা এটা কি সুন্নতে মুয়াক্কাবা, তবে মুজদালিফার অবস্থান করা এটা ওয়াজিব। মুজদালিফায় অবস্থান করা এটা ওয়াজিব। মুজদালিফার অবস্থানের সময় হলো সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যোদয় পর্যন্ত, সারা রাত অবস্থান করা এটা কি সুন্নতে মোবারকা। এবং যে ওয়াজিব কখন আদায় হবে, এটা হবে সুবহে সাদিক থেকে সূর্য উদয় পর্যন্ত, এই সময়ের মধ্যে অবশ্যই সেখানে উপস্থিত থাকতে হবে, নাহলে ওয়াজিব তরক হয়ে যাবে। এর মধ্যবর্তী সময়ের মধ্যে যে কোনো এক মুহূর্তের জন্য সেখানে অবস্থান করায় তাহলে ওকুফ বা অবস্থান এটা হয়ে যাবে। এটা স্পষ্ট যে যে ব্যক্তি ফজর নামাজের সময় সেখানে ফজর নামাজ আদায় করবে তার ওকুফ অর্থাৎ অবস্থান বিশুদ্ধভাবে আদায় হয়ে যাবে। যে ব্যক্তি সুবহে সাদিকের পূর্বেই মুজদালিফা হতে চলে গেল তার ওয়াজিব বাদ পড়ে গেল, সুতরাং তার উপর দম ওয়াজিব হয়ে যাবে। হ্যাঁ, তবে মহিলা, রোগী, দুর্বল কিংবা শক্তিহীন ব্যক্তি বীরের কারণে যাদের বাস্তবিক কৌপকষ্ট পাওয়ার সম্ভাবনা আছে, তারা যদি এরকম লোক একান্ত অপরাধ হয়ে চলে যায় তাহলে তাদের জন্য কোনো অসুবিধা নেই, আল্লাহ তাআলা এইসব অপরাধ রক্ষার কারণে তাদেরকে ক্ষমা করে দেবেন। মাশআরুল হারাম পাহাড়ের উপর যদি স্থান পাওয়া না যায় তাহলে উহার পাদদেশে, আর ইহা যদি ইহাও সম্ভব না হয় তাহলে ওয়াদি মুহাসসির ব্যতীত যেখানে জায়গা পান সেখানে অবস্থান করা জায়েজ, সেখানে অবস্থান করা যায়। আর আরাফাতে অবস্থানকালীন সময়ে সমস্ত নিয়মাবলীও এখানে অনুসরণ করবেন, লব্বাইক বেশি বেশি পড়বেন, জিকির ও দরুদ দোয়ার মধ্যে মশগুল থাকবেন, ইনশাআল্লাহ যা প্রার্থনা করবেন আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়ে দিবেন। কাল আরাফাত শরীফে আল্লাহ তাআলার হক কমা হয়েছে, আজ বান্দার হক কমা করার কমা করে দেওয়ার ওয়াদা রয়েছে। ফজর নামাজের পূর্বে কিন্তু সুবহে সাদিক হওয়ার পর কেউ যদি এখান থেকে চলে যায় অথবা সূর্য উদিত হওয়ার পরে এখান থেকে বের হলো তাহলে সে খুব মন্দ কাজই করলো, কিন্তু এর কারণে দম দিতে হবে না। এভাবে মুজদালিফার যে ওকুফ, মুজদালিফার যে অবস্থান সেটা আদায় হয়ে যাবে। যখন সূর্য উদয় হতে আর দুই রাকাত নামাজ পড়তে যতটুকু সময় লাগে তৎপরিমাণ সময় অবশিষ্ট থাকে, তখন মিনা শরীফের দিকে রওনা হয়ে যান এবং সারা রাস্তা লব্বাইক জিকির ও দরুদ বারবার পড়তে থাকুন। মিনা শরীফ দৃষ্টি পড়লে প্রথমে ও শেষে দরুদ শরীফ সহকারে এই দোয়া পড়ুন, যা মক্কা শরীফ থেকে আসার সময় মিনা শরীফ দেখে পড়েছিলেন। দোয়াটি হলো আল্লাহুম্মা হাযিহি মিনান ফামনুন আলাইয়া বিমা মানান্তা বিহি আলা আউলিয়াইক সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন 9 তারিখ যে এটা শেষ হয়ে আমরা মিনায় চলে আসলাম, 10 তারিখ শুরু হয়ে গেল, 10 তারিখ 10ই জুলহিজ্জা, এই তারিখের মধ্যে কি কি করতে হবে? মুজদালিফা শরীফ হতে মিনা শরীফে পৌঁছে সোজা জামরাতুল আকাবা অর্থাৎ বড় শয়তানের দিকে চলে যাবে। আর শুধুমাত্র একটি জামরাকে, অর্থাৎ একটি জামরাকে, একটি শয়তানকে কঙ্কর মারতে হবে। প্রথমে কাবার দিক জেনে নিন, কাবা কোন দিকে সেটা দিকটা আগে জেনে নিতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরাফাতের ময়দান, মুজদালিফার ময়দান থেকে গিয়ে মিনা, মিনার মধ্যে প্রথম দিন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কঙ্কর নিক্ষেপ করা। কঙ্কর তো আমরা মুজদালিফার ময়দান থেকে, সেখান থেকে নিয়ে নিয়েছিলাম। সেখান থেকে প্রথম দিন শুধুমাত্র একটা শয়তানকে পাথর মারতে হবে। তো এটা কিভাবে মারবেন? প্রথমে কাবার দিক জেনে নিয়ে, অতপর জামরা হতে পাঁচ হাত, অর্থাৎ কমপক্ষে আড়াই গজ দূরে, বেশি এর কোনো সীমা নির্ধারিত নেই, এভাবে দাঁড়ান যেন মিনা আপনার ডান হাতের দিকে এবং কাবা শরীফ আপনার বাম হাতের দিকে থাকে, আর মুখ যেন জামরায়ের দিকে থাকে। সাতটি কঙ্কর আপনার বাম হাতে রাখবেন, বাম হাতে রাখবেন, বরং দুই তিনটি কঙ্কর অতিরিক্ত রাখবেন। এখন ডান হাতের চিমটি কাটার স্থানে শাহাদাত আঙ্গুল এবং বৃদ্ধাঙ্গ অগ্রভাগে নিয়ে ডান হাত এমনভাবে উঠাবেন যেন বগলের যে শুভ্রতা রয়েছে, সাদা অংশ রয়েছে, সেটা প্রকাশ পায়। প্রতিবার বিসমিল্লাহি আল্লাহু আকবর বলতে বলতে একটি একটি করে সাতটি কঙ্কর এমনভাবে নিক্ষেপ করবেন যেন সমস্ত কঙ্কর জামরা পর্যন্ত পৌঁছে, নতুবা কমপক্ষে জামরা তিন হাতের দূরত্বে গিয়ে পড়ে। প্রথম কঙ্কর নিক্ষেপ করতেই লব্বাইক যে আগে বলেছেন, লব্বাইক পড়া এখন শেষ, বন্ধ করে দেবেন। যখন সাতটি কঙ্কর নিক্ষেপ করা পূর্ণ হয়ে যাবে তখন সেখানে আর দাঁড়াবেন না, না সোজা সামনে, না ডানে, না বামে কোথাও, বরং তৎক্ষণাৎ জিকির ও দোয়া পড়তে পড়তে পিছনে ফিরে আসবেন। দ্রুত পিছনে ফিরে চলায় আসাই সুন্নাত, কিন্তু বর্তমানে নতুন স্থাপত্য যেটা বানানো হয়েছে, পিছনে ফিরে আসা আপনার জন্য সম্ভব নয়। তাই কঙ্কর নিষ্ক করে কিছু দূর সামনে গিয়ে ইউটার্ন আসবে, একটা ইউটার্ন এর ব্যবস্থা করতে হবে। এখন যে পাথর যে নিক্ষেপ করা হবে, যে প্রথম দিন পাথর নিক্ষেপ করা রমি যাকে বলা হয়, কিছু মাদানি ফুল আমির আলোচনা দামত বরকাতুল আলিয়া রফিকুল হারামের মধ্যে উল্লেখ করেছেন, সেখান থেকে আপনাদেরকে শোনাচ্ছি। মাদানি চ্যানেল দর্শক শ্রোতা বিন্দু আপনারা মনোযোগ সহকারে এগুলি শুনবেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুটি ফরমান হচ্ছে, আরজ করা হলো কঙ্কর নিক্ষেপে কি সওয়াব রয়েছে। তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি তোমার রবের নিকট এর সওয়াব তখন এই পাবে যখন তোমার এর, অর্থাৎ সওয়াবের খুব বেশি দরকার হবে। জমরাতে রমি করা তোমাদের জন্য কিয়ামতের দিন নূর হবে। সাতটি কঙ্কর চেয়ে কম নিক্ষেপ করা জায়েজ নয়। যদি শুধুমাত্র তিনটি কঙ্কর নিক্ষেপ করে অথবা মোটেও নিক্ষেপ না করে তাহলে দম ওয়াজিব হবে, আর যদি চারটি কঙ্কর নিক্ষেপ করে তাহলে অবশিষ্ট প্রতিটি কঙ্করের পরিবর্তে সৎকা দিতে হবে। যদি সমস্ত কঙ্কর একসাথে নিক্ষেপ করে তাহলে ইহা সাতটি ধরা হবে না, বরং একটি কঙ্কর বলে গণ্য করা হবে। কঙ্কর সময় মাটি জাতীয় পদার্থ হতে হবে, সেখানে অনেকে জোতা নিক্ষেপ করে, এগুলি থেকে বেঁচে থাকতে হবে, কঙ্করেই একসাথে নিক্ষেপ করতে হবে। সাধারণত দেখা যায় পুরুষেরা কোনো অপারগতা ছাড়াই মহিলাদের পক্ষ থেকে রমি আদায় করে দেয়, এভাবে ইসলামী বোনেরা রমির সৌভাগ্য থেকে বঞ্চিত থেকে যায়। আর যেহেতু রমি করা ওয়াজিব, সেহেতু ওয়াজিব ছেড়ে দেওয়ার কারণে ইসলামী বোনদের উপর দম ওয়াজিব হয়ে যায়, তাই ইসলামী বোনেরা নিজের রমি নিজে করবে। কিছু কিছু হাদিসে আবেন এমন কি এমনই তো সর্বাবস্থানে শত স্পর্শ ঘোরাঘুরি করে, কিন্তু সাধারণ অসুস্থতার কারণে অন্যান্যদের মাধ্যমে রমি করিয়ে নেয়, এটা ঠিক নয়। সদর শরিয়া বদর থেকে হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ আমজাদ আলী আজমী রহমতুল্লাহ বলেন, যে ব্যক্তি এমন অসুস্থ হয় যে বাহনের উপর বসেও জামরা পর্যন্ত পৌঁছতে পারে না, সে অন্যকে নির্দেশ দিবে যে তার পক্ষ থেকে যেন রমি করে দেয়। এখন প্রতিনিধির জন্য উচিত যে যদি সে এখনো পর্যন্ত নিজের রমি না করে থাকে তাহলে প্রথমে নিজের পক্ষ থেকে সাতটি কঙ্কর নিক্ষেপ করবে, অথবা রোগীর পক্ষ থেকে পরে রমি করবে। এখন যদি প্রতিনিধি এমন করে যে একটি কঙ্কর নিজের পক্ষ থেকে মেরে অপরটি রোগীর পক্ষ থেকে, এভাবে সাতবার করলো তাহলে মুক্ত হবে। যদি কেউ অসুস্থ ব্যক্তির হুকুম ব্যতীত তার পক্ষ থেকে রমি আদায় করে তাহলে রমি আদায় হবে না। আর যদি অসুস্থ ব্যক্তির মধ্যে এতটুকু শক্তি নেই যে রমি করতে তাহলে উত্তম হলো যে তার সাথী তার হাতে কঙ্কর রেখে রমি করিয়ে দেবে। তো রমি করার ক্ষেত্রে, অর্থাৎ যে পাথর নিক্ষেপ করার ক্ষেত্রে এই মাদানী ফুলগুলোর প্রতি লক্ষ্য রাখা চাই। 10 তারিখে বড় শয়তানকে কঙ্কর নিক্ষেপের পর কোরবানির স্থানে তশরিফ নিয়ে যাবেন এবং কোরবানি করবেন। এটা হচ্ছে এর পরের স্টেপ, প্রথমে রমি করা, পাথর নিক্ষেপ করা, শয়তানকে এরপর কোরবানির যেখানে হয় কোরবানি যে সেখানে তশরিফ নিয়ে যাওয়া। ইহা ওই কোরবানি নয় যা ঈদুল আজহার সময় করা হয়। ঈদুল আজহার যে কোরবানি, এটা এই কোরবানি নয়, বরং এটা হজের শুক্রিয়া স্বরূপ। হজে কিরানকারী তামাত্তকারীর উপর এটা ওয়াজিব, যদিও সে কাফির হোক। আর হজে ইফরাদকারীর জন্য এই কোরবানি মুস্তাহাব, যদিও সে ধনী হোক। এখানেও প্রাণীর জন্য ওই শর্তসমূহ প্রযোজ্য যা ঈদুল আজহার কোরবানির জন্য প্রযোজ্য রয়েছে। উট দ্বারা কোরবানি করা উত্তম, কারণ আমাদের প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় নিজের হাত মোবারক দ্বারা 63টি উট নহর করেছেন। আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনুমতিক্রমে অবশিষ্ট উটগুলো হযরত মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহাল করিম নহর করেছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামুন আলাইকা রাসূলুল্লাহ। তো হজের যে কোরবানি, এটা নিসাতে দেওয়াটা এটা ভালো ওখানে গিয়ে, কিন্তু আজকাল হয় কি, অনেক হাজি সাহাবানরা ব্যাংকে কোরবানির টাকা জমা করে একটা টোকন সংগ্রহ করে। আপনি কিন্তু এরকম করবেন না। এইসব যে কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে কোরবানি করার ক্ষেত্রে সরাসরি ক্ষতির সম্ভাবনা রয়েছে, কেননা তামাত্তকারী এবং কিরানকারীদের জন্য এই ধারাবাহিকতা রক্ষা ওয়াজিব যে প্রথমে রমি তথা কঙ্কন নিক্ষেপ, এরপর কোরবানি, এরপর হলক করা। অর্থাৎ এটা ধারাবাহিকতা না থাকে তাহলে তার উপর দম ওয়াজিব হয়ে যাবে। এখন ওই প্রতিষ্ঠানকে আপনি টাকা জমা দিয়েছেন, তারা যদি আপনার নামে কোরবানি দেওয়ার সময় যদি জানিয়ে দেয়, তারপরও আপনার নিকট এ কথার সংবাদ পাওয়া সীমাহীন কষ্টসাধ্য হয়ে পড়বে যে আপনার কোরবানি সময় মতো হয়েছে কিনা। আপনি যদি কোরবানি পূর্বে হলক তথা মাথা মুন্ডন করিয়ে থাকেন তাহলে আপনার উপর দম ওয়াজিব হয়ে যাবে। সুতরাং এক্ষেত্রে নিজেই এবং নিজের প্রতিনিধির মাধ্যমে এটা করানোটা উত্তম, কারণ এটা কনফার্ম হয়ে যায়। অন্যথা যদি আগে পিছিয়ে হয়ে যায়, ধারাবাহিকতা নষ্ট হয়ে যায়, তাহলে দম ওয়াজিব হয়ে যাবে। যখন কোরবানি হয়ে যাবে তখন কি কাজ করবেন? হজ ও উমরার এহরাম খোলার সময় মাথা মুন্ডন করার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুটি ইরশাদ। নম্বর এক, মাথা মুন্ডন করার ক্ষেত্রে প্রতিটি চুলের বিনিময়ে একটি নেকি মিলবে এবং একটি গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। মাথা মুন্ডনের সময় যে চুল মাটিতে পড়বে তা তোমার জন্য কিয়ামতের দিন নূর হবে। সুতরাং কোরবানি করার পর কি করবে, হলক বা কথর করে নিতে হবে। যার চুল না, সে কি করবে, সৃষ্টিগত মাথায় টাক রয়েছে, তার নিজের মাথার উপর খুর টেনে নেওয়া, এটাও ওয়াজিব, এটা করতে হবে। হলক অথবা কথর মিনা শরীফের মধ্যে করা সুন্নত, আর হেরামের সীমানার মধ্যে করা ওয়াজিব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন হলক হয়ে গেল, হলক করার পরে এহরাম কুলে ফেলবে, এহরাম কি করবে, কুলে ফেলবে। এখন করবে তাওয়াফে জিয়ারত। যদি কেউ চায় ওখানে মিনা শরীফ যখন হলক হয়ে গেল সেখান থেকে ফিরে মক্কা শরীফে চলে আসতে পারে। মক্কা শরীফে নিজের হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে এখন কি করবে, তাওয়াফে জিয়ারত, যেটা হজের একটা ফরজ, হজের একটা ফরজ। তাওয়াফে জিয়ারতকে তাওয়াইফাজাও বলে, এটা হজের আরেকটি রকম। এর সময়সীমা হচ্ছে 10ই জুলহিজ্জার দিন শুভে সাদিক থেকে শুরু হয়ে যায়, এর পূর্বে কিন্তু আদায় করলে আদায় হবে না। এতে 4 শক্কর ফরজ, অত কমপক্ষে 7 শক্কর মধ্যে 4টি শক্কর অবশ্যই দিতে হবে। তাওয়াফে জিয়ারত জিলহজ মাসের 10 তারিখ করা উত্তম। সুতরাং প্রথমে জামরাতুল আকাবার, রমি অথবা কোরবানি এবং হলক অথবা তকসির করে অবসর হয়ে যাবেন। এখন উত্তম হলো কোরবানির কিছু মাংস খেয়ে পায়ে হেঁটে মক্কায় মোকারমে উপস্থিত হন। আর ইহা উত্তম যে বাবু সালাম দিয়ে মসজিদে হারাম সে প্রবেশ করুন। উত্তম সময় তো 10 তারিখ, কিন্তু 3 দিনের মধ্যে 12 তারিখ সূর্য অস্ত পর্যন্ত এটা সময় রয়েছে, এর আগে আগে করে নিতে হবে। কেননা 10 তারিখ খুব বেশি পরিমাণে ভিড় হয়ে থাকে, তাই নিজের জন্য যেভাবে যখন সহজ সেইভাবে লক্ষ্য রেখে এই তাওয়াফে জিয়ারত করে নিতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওযু সহকারে 17 ডাকা অবস্থায় আপনি তওয়াব করুন। যদি কিরানকারী এবং হজ ইফরাদ আদায়কারী তওয়াবে কুদুমের মধ্যে আর তামাত্তকারী হজের ইহরাম বাঁধার পরে কোনো নফল তওয়াফের হজের রমল এবং সাই থেকে অবসর হয়ে থাকে, অর্থাৎ তা এর মধ্যে আদায় করে থাকে, তাহলে এখন যে তওয়াফে জিয়ারত করবে ওই তাওয়াফে জিয়ারতের আদায় করার সময় এটা আগে করে ফেলেছে, তো এখন আর করতে হবে। যদি প্রমল এবং ছাই পূর্বে করা না থাকে, তাহলে এখন নিত্যদিনের পোশাকে তা আদায় করে নিন। অর্থাৎ নিত্যদিনের পোশাক হারাম করে ফেলবে, এরকম পোশাক ছাই পোশাক নিয়ে এটা আদায় করবে। হ্যাঁ, তার এতে ইজতেবা করা সম্ভব হয় না, কারণ এহরাম পড়লে, এহরাম কাপড় হলে ইজতেবা করা সম্ভব, এখানে সম্ভব নয়। যে ব্যক্তি 11 তারিখ এই তাওয়াব 11 তারিখ না করে থাকে, তাহলে 12 তারিখ করে নিন। এই সময়ের পর বিনা কারণে দেরি করা গুনাহ, জরিমানা হিসাবে একটি কোরবানি করতে হবে। হ্যাঁ, যে মহিলার হায়েজ অথবা নেফাস শুরু হয়ে গেল, তাহলে শেষ হয়ে যাওয়ার পর এটা সময়সীমা যেটা শেষ হয়ে তাওয়াব করবে। কিন্তু হায়েজ অথবা নেফাস থেকে যদি এমন সময়ে পাক হয়ে যায় গোসল করে 12 তারিখ সূর্য ডুবার পূর্বে 36 চক্কর করে নিতে পারবে, তাহলে তা করে নেওয়া ওয়াজিব, না করলে গুনাগার হবে। এমন ওইভাবে যদি এতটুকু সময় সে পেয়েছিল যে তাওয়াফ করে নিতে পারত কিন্তু সে করলো না, আর এই মুহূর্তে তার হায়েজ অথবা নেফাস চলে আসলো, তাহলে গুনাগার হয়ে যাবে। যদি তাওয়াফে জিয়ারত না করে থাকে, তাহলে মহিলারা ইহরাম হতে হালাল হবে না। তাওয়াফে জিয়ারত করলো না, এহরাম তাকে কি হয়ে গেল, হালাল হবে না। যদি বা কয়েক বছর অতিবাহিত হয়ে যায়, সে এহরাম তাওয়াফে জিয়ারত না করে চলে আসলো, সে হালাল হবে না। তাওয়াফ হতে অবসর হয়ে 2 রাকাত ওয়াজিব তাওয়াফ নামাজ নিয়ে মনোযোগ আদায় করবেন। এরপর মুলতাজিমে হাজির দিবেন, জমজমের পানিও পেট ভরে পান করবেন। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজা, আপনাকে মোবারকবাদ, আপনার হজ পরিপূর্ণ হয়ে গেছে, আপনি হাজির সাহেব হয়ে গিয়েছেন, এবং আপনার যে স্ত্রীগণ হালাল হয়ে গেছে, বাকি যে এহরামের যে পাবন্দি, এহরামের যেগুলো নিষেধ রয়েছে সেগুলো এখন আপনার জন্য জায়েজ হয়ে যাবে। এখন রয়েছে 11 এবং 12 তারিখের যে মাদানী ফুল, 11 এবং 12 জুলহেজা 3টি শয়তানকে কঙ্কর নিক্ষেপ করতে হবে। কয়টি? 3টি। 3টি শয়তানকে 2 তারিখে 11 এবং 12 তারিখ নিক্ষেপ করতে হবে। প্রথমে জমরাতুল উলাই অর্থাৎ ছোট শয়তান, অথবা জমরাতুল ওস্তায় মধ্যম শয়তান, এবং শেষে জমরাতুল আকাবায় অর্থাৎ বড় শয়তান, ছোট থেকে বড়র দিকে। 2 প্রহরের অর্থাৎ জোহরের পর জমরাতুল উলা ছোট শয়তান এই নিকট আসবেন, কিবলার দিকে দিকে মুখ করে 7টি কঙ্কর নিক্ষেপ করবেন। কঙ্কর ধরার এবং নিক্ষেপ করার নিয়ম যে প্রথমে বলা হয়েছিল সেভাবে। এখন দোয়া ইস্তেগফার মধ্যে কমপক্ষে 20টি আয়াত তিলাওয়াত করা সমপরিমাণ এ সময় মশগুল হয়ে যান। জমরাতুল ওস্তা অথবা মধ্যম শয়তানের ক্ষেত্রেও এরকম করুন, অথবা সর্বশেষ জমরাতুল আকাবা বড় শয়তানের উপরও এরকম রমি করুন, যেভাবে আপনি 10 তারিখে রমি করেছেন। স্মরণ রাখবেন, বড় শয়তানকে রমি করার পর আপনি সেখানে অবস্থান করবেন না, তৎক্ষণাৎ ফিরে আসবেন এবং ওই সময়টুকুতে দোয়া করে নেবেন। বিশুদ্ধ নিয়ম এটাই, কিন্তু বর্তমানে দ্রুত ফিরে আসা অসম্ভব ব্যাপার, তাই কঙ্কর মেরে কিছুটা পথ সামনে গিয়ে সেখান থেকে ইউ টার্ন করে ব্যবস্থা করে নিতে হবে। 12 তারিখেও এরকম 3টি জমরাতে রমি করবেন। 11 এবং 12 তারিখে রমির সময় সূর্য ডলে পড়ার পর এই সময় শুরু হবে। 11 এবং 12 তারিখের রমি প্রহরের পূর্বে কোনোভাবে শুদ্ধ হবে না। 10, 11, 12 তারিখের রাত অধিকাংশ অর্থাৎ প্রতি রাতের অর্ধেকের চেয়ে বেশি মিনা শরীফ অতিবাহিত করে, এটা সুন্নতে মোবারক। 12 তারিখে রমি করার পর আপনার এখতিয়ার, অনুমতি রয়েছে। সূর্য অস্ত যাওয়ার পূর্বে মুকাররমার দিকে রওনা হয়ে যেতে পারেন, কিন্তু সূর্য অস্ত যখন হয়ে যাবে তখন আর চলে যাওয়া আপনার জন্য এটা দর্শনীয়, মিনায় অবস্থান করতে হবে। এখন আপনাকে মিনার মধ্যে থাকতে হবে। 13 তারিখ দ্বিপ্রহর ঢলে পড়ার পরে নিয়ম অনুযায়ী 3টি শতানকে কঙ্কর নিক্ষেপ করে মক্কা মুকাররমা যেতে হবে, অর্থাৎ সেখানে আবার আরো 21টি অর্থাৎ 3 দিন, 11, 12, যদি সূর্যাস্তের পূর্বে যদি মক্কা শরীফ ফিরে না আসে তাহলে ওখানে থাকতে হবে। পরের দিন আবার কি করতে হবে? কঙ্কর নিক্ষেপ করতে হবে। 11 এবং 12 তারিখে রমি করার সময় হলো সূর্য ঢলে পড়ে থেকে সুবহ সাদিক পর্যন্ত, তবে কোনো অপারগতা ব্যতীত সূর্যে ডুবে যাওয়ার পরে রমি করা এটা মুখরু। 13 তারিখে রমি করার সময় হলো সুবহ সাদিক হতে সূর্যাস্ত পর্যন্ত। এভাবে অনেক মাদানী ফুল রয়েছে যেগুলি রফিকুল হারামাইন, যেটা আমিরা আহলে সুন্নাহ দামাত বারকাতুল আলিয়া হারামাইন শরীফানের যাত্রীদের জন্য, মুসাফিরদের জন্য লিখেছেন, এটা অবশ্যই মক্তাবতুল মদিনা থেকে সংগ্রহ করে নেবেন এবং সাথে রাখবেন, হাজের মধ্যে এটা অত্যন্ত কাজে আসবে। আমার মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, আপনাদেরকে এই বই, এই কিতাব রফিকুল হারামাইন সংগ্রহ করার জন্য মাদানী অনুরোধ করছি, এটা আপনাদের এই মুবারক সফর মধ্যে অনেক কাজে আসবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার হজ রমি এগুলো সব শেষ হয়ে গেল, এখন আপনাকে বিদায় নিতে হবে। বিদায়ের পূর্বে কি করতে হবে? যখন বিদায় নেওয়ার ইচ্ছা হবে তখন যারা বাইরে থেকে অর্থাৎ মিকাতের বাইরে থেকে যারা এসেছে হাজি, বিদায়ী তাওয়াফ করা তাদের জন্য ওয়াজিব। ইহা আদায় না করলে দম ওয়াজিব হয়ে যাবে। ইহাকে তাওয়াফ বিদা এবং তাওয়াফে সদর বলে থাকে। এর মধ্যে ইস্তেবা, রমল এবং সাহি নেই, এটা স্বাভাবিক কাপড় নিয়ে করা হয়। উমরাকারীদের জন্য এটা ওয়াজিব নয়। হায়েজ ও নেফাস তথা মহিলার যদি ফিরার সিট বুকিং করা থাকে যা অতি সন্নিকটে, তাহলে চলে যেতে পারবে। এখন তার উপর এই তাওয়াফ ওয়াজিব নয়, দমও ওয়াজিব নয়। বিদায়ী তাওয়াফে শুধুমাত্র তাওয়াফের নিয়তে যথেষ্ট। ওয়াজিব আদা বিদা অর্থাৎ বিদায় ইত্যাদি শব্দ সমূহ নিয়তের মধ্যে অন্তর্ভুক্ত করা আবশ্যক নয়। এমনকি নফল তাওয়াফের নিয়ত করলেও ওয়াজিব আদায় হয়ে যাবে। সফরের ইচ্ছা ছিল, বিদায়ী তাওয়াফ করে নিল, অথবা কোনো কারণে সেখানে অবস্থান করতে হচ্ছে, যেমন গাড়ি ইত্যাদির ক্ষেত্রে সাধারণত বিলম্ব হয়ে যায়। আর এখন একামত তথা অবস্থার নিয়ত না করলে ওই তাওয়াফই যথেষ্ট, দ্বিতীয়বার করার কোনো প্রয়োজন নেই। মসজিদুল হারামে নামাজ ইত্যাদির জন্য যেতেও কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, মুস্তাহাব হলো পুনরায় তাওয়াফ করে নেয়া, যাতে তাওয়াফই সর্বশেষ কাজ হয়। হ্যাঁ, আগে করে নিলে এগুলি করলে এটা আর করার দরকার হয় না, যদি করেন সেটা মুস্তাহাব, কারণ আপনার সর্বশেষ কাজ এটাই। তাওয়াফে জিয়ারতের পরে প্রথম যে তাওয়াফ করা হবে উহাকেই বিদায় তাওয়াফ। যে তাওয়াফ ছাড়া বিদায় হয়ে গেল, যদি মিকা অতিক্রম না করে তাহলে আবার ফিরে আসবে এবং তাওয়াফ করে নেবে। যদি মিকা অতিক্রম করার পরে স্মরণ হয় তখন আবার ফিরে আসা আবশ্যক নয়, বরং দমের জন্য কোনো পশু হেরামে পাঠিয়ে দিবে। আবার যদি পুনরায় ফিরে আসে তাহলে ওমরার এহরাম করে আসতে হবে, পরে প্রবেশ করবে, ওমরা হতে অবসর হয়ে বিদায় তাওয়াফ করবে। এখন এই অবস্থায় তার পূর্বের দম রহিত হয়ে যাবে। বিদায় তাওয়াফের যদি তিনটি চক্কর ছুটে যায় তাহলে প্রতি চক্করের পরিবর্তে একটি ছক্কা দিতে হবে, আর যদি চার চক্করের কম করে তাহলে দম দিতে হবে। যদি সম্ভব হয় তাহলে অস্থিরভাবে অজরনয়ের কেন্দ্রে কেন্দ্রে বিদায়ী তাওয়াফ করুন, কারণ আপনি তো জানেন না যে আগামীতে আপনার আর এখানে আসার সৌভাগ্য হবে কিনা। তাওয়াফের পরে নিয়ম অনুযায়ী দুই রাকাত ওয়াজিব তাওয়াফ তথা তাওয়াফের ওয়াজিব নামাজ আদায় করুন। বিদায়ী তাওয়াফের পর নিয়ম অনুযায়ী জমজম শরীরের পাশে উপস্থিত হয়ে জমজমের পানি পান করুন, শরীরের উপরে ঢালুন, অথবা কাবার দরজার সামনে দাঁড়িয়ে যদি সম্ভব হয় তাহলে কাবার নিকট পবিত্র চৌকাটে চুম্বন দিন। হজ ও জিয়ারত কবুল হওয়ার জন্য বারবার উপস্থিত হওয়ার তৌফিক কামনা করে দোয়া করুন। এটা হচ্ছে দোয়া আজিম। তো প্রাণবীর ইসলাম ভাইরা, মুলতাজিম এসে কাবা গিলাফ জড়িয়ে পূর্বের নিয়ম অনুসারে আলিঙ্গন করুন, জিকির দরুদ পড়ুন, অথবা যদি সম্ভব হয় তাহলে হাজরে আসাদকে চুম্বন করুন, অথবা কাবার দিকে মুখ করে উল্টো পায়ে নিয়ম অনুযায়ী চলতে চলতে বারবার ফিরে ফিরে কাবায় মুয়াজ্জামাকে দেখতে থাকুন। বেদনার দৃষ্টিতে দেখুন যে ওহার বিচ্ছেদে অশ্রু প্রবাহিত অবস্থায়, কান্না করা অবস্থায় যেন মসজিদে হারাম থেকে আমাদের বিদায় হয়। আল্লাহ তাআলা আমাদেরকে ওই চক্ষু দান করুন। হায়েজ ও নিফাস বিশেষ ইসলামী বোন মসজিদে দরজা দাঁড়িয়ে বেদনার দৃষ্টিতে কেঁদে কেঁদে কাবা শরীফের জিয়ারত করুন এবং ভিতরে ঢুকবেন না। যারা এরকম নাফাক বেউজু এখানে ভিতরে ঢুকে যাবে না, তারা ওই দূরে দরজায় দাঁড়িয়ে কান্না করে দোয়া করে করতে করতে সেখান থেকে ফিরে আসুন, অথবা সামর্থ্য অনুযায়ী মক্কায় মুয়াজ্জামার ফকিরদের মধ্যে ধন সম্পদ বণ্টন করে দিন। এভাবে করে বিদায়ী হজের তাওয়াফের মাধ্যমে বিদায় নিয়ে হাজির সাহেবদের মক্কায় মোকারমা হেরাম শরীফ থেকে বিদায় নেবে ইনশাআল্লাহ আজ্জা বাজাল। এরপর যারা যাদেরও সৌভাগ্যবান যার উসিলায় এই হজ নসিব হয়েছে, সেই মদিনা পাকের সফর আমাদের ইনশাআল্লাহ আজ্জা বাজাল পরবর্তী পর্বে আমরা মদিনার দিকে ইনশাআল্লাহ রওনা হয়ে যাব। মাদানী চ্যানেলের বাংলার সাথে থাকুন এবং দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। অন্যান্য ইসলামী ভাইকে এই চ্যানেল দেখার জন্য দাওয়াত দিন এবং পরবর্তী পর্ব যেটা রয়েছে সেটা দেখার দাওয়াত রেখে আল্লাহ তাআলা আমরা যা শুনেছি তা মনে রেখে তার উপর আমল করা তৌফিক নসিব করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। لك و